السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. ধারাবাহিক ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একদিন এই বিষয়ে আলোচনা চলছে। যদিও আমরা এর পূর্বে বেশ কয়েক সপ্তাহ আলোচনা করেছি, আমি মনে করি আরো হয়তো আমরা আরো কয়েক সপ্তাহ আলোচনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ২৪টা ঘন্টা কিভাবে অতিবাহিত করতেন বিভিন্ন পর্যায়ে এটা আমাদের কাছে সংক্ষিপ্ত আকারে হলেও ফুটে হয়তো উঠবে। বারবার স্মরণ করাতে ইচ্ছা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যমে প্রকৃত ঈমান এর দাবিদার হওয়া সম্ভব, আর প্রকৃত ঈমানদারদের জন্যই জান্নাত। আর এই ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসার মাধ্যমে সম্ভব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জানা, সে মোতাবেক আমল করা এবং অন্য ভাইকে সে আমলের দিকে আহ্বান করার মাধ্যমে এটা প্রমাণ করা সম্ভব। এদিকে লক্ষ্য রেখে আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জেনে সে মোতাবেক আমল করে ঈমান গড়ে এবং আরো দশজনের ঈমান গড়তে যেন আমরা দাওয়াত ও তাবলীগের কাজে আমাদের কিছু সময়কে ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে বা ফরজ নামাজের পরে কি দোয়া করতেন, এরপরে সকাল সন্ধ্যার দোয়াও কিছু আলোচনা হয়েছিল, এরপরে খাওয়া দাওয়ার ব্যাপারে আদব কি তিনি অনুসরণ করতেন, কি কি নিয়ম পদ্ধতি অনুকরণ করতেন, এটা আলোচনা হয়েছিল। এরপরে আসে জোহরের সময়। যদি ধরে নিই যে সেই দিনটা জুমার দিন ছিল, তাহলে তিনি কি করতেন, কিভাবে এই দিনটাকে তিনি আমাদেরকে উদযাপন করার জন্য সুন্নতের মাধ্যমে তাঁর কদওয়ার মাধ্যমে আমাদেরকে আহ্বান করেছেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের সকালে ফজরের নামাজে, আমরা এর আগে আলোচনা করেছি যে তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজে দুই রাকাতের প্রথম রাকাতে কোন সূরা পড়তেন, সূরা কাফিরুন, যেটা তাওহীদুল উলুহিয়াহ সম্পর্কে আলোচিত হয়েছে। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস, যেটা সূরা যেটা তাওহীদুল রুবুবিয়াহর উপরে আলোচিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতেন প্রতিদিন সকাল তাওহীদ। এবং আমরা যদি ফিরে আসি ২৪ ঘন্টার শেষে দেখব যখন তিনি ফজরের আগে তাহাজ্জুদ শেষ করতেন, বেতরের নামাজেও তিনি এই দুটি সূরাই পড়তেন, যার শুরু হতো সকাল তাওহীদ দিয়ে, শেষ হতো তাওহীদ দিয়ে রাত্রে। ফজরের নামাজে, ফরজ নামাজে সাধারণত বেশিরভাগ বা সর্বক্ষণ আল্লাহ নবী ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা হামিম সাজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা দাহার বা সূরা ইনসান যেটা আমরা বলি এটা পড়তেন, অথবা সূরা মুনাফিক আর সূরা জুমা দিয়ে তিনি পড়তেন। আজ যদি আমরা খেয়াল করি, খুব কম মসজিদের ইমাম সাহেবানরা এই সুন্নতটাকে জিন্দা করে রেখেছেন, খুব কম। আমাদের এই বড় মসজিদেও দেখি আমরা যে ওই এখানকার যিনি খতিব আছেন উনি আসলে মাশাআল্লাহ এই আমলটা করেন, বাকি মুয়াজ্জিন বা অন্য কেউ পড়ালে খুব কমই খেয়াল করেন। আমাদের দেশেও আমরা দেখে থাকি যে এটাকে সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সারা জিন্দেগি একজন মুমিন মুসলমানের জন্য, একজন ইমামের জন্য এটা জানা দরকার, হেফজ করা দরকার এবং নিয়মিত পড়া দরকার। যেটা আমরা আলোচনা করেছিলাম যে এরপরে ফরজ নামাজের পরে দোয়া, সকালের দোয়া, খাওয়া দাওয়া, জুমার দিন হলে সন্ধ্যে জুমার দিন আসে জুমার নামাজ। জুমার নামাজ সম্পর্কে আমাদের সুন্নত সম্পর্কে হয়তো জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী জুমার দিনের নামাজটা আমরা পড়তে পারি না। তার আগে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে নির্দিষ্ট করে রোজা রাখতে নিষেধ করেছেন, যদিও জুমার দিন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, এই দিনে হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে, আদমকে জান্নাতে রাখা হয়েছিল, এই দিনে হজরত আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই দিনে হজরত আদম আলাইহিসসালামের তোবা কবুল করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং আল্লাহ নবী বলেছেন যে জুমার দিন এটা এই আমার উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছিলেন। ইহুদিরা একদিন আগে, ইহুদিরা একদিন পরে, সেটা হচ্ছে রবিবার শনিবার, আর খ্রিস্টানরা আরো একদিন পরে, সেটা হলো রবিবার। মানে এই জুমার দিন শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জমা করে রেখে দিয়েছিলেন। যদিও খ্রিস্টানরা ইহুদিরা আমাদের আগে, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু নবীর উম্মত থাকবে সবার আগে। এই দিনকে নির্দিষ্ট করে আল্লাহর নবী রোজা রাখা নিষেধ করেছেন, জুমার রাত্রিতে বিশেষ কোন ইবাদত নিষেধ করেছেন। একজন সবসময় তাহাজ্জুদ পড়ে পড়বে, কিন্তু একজন মনে করবেন যে আমি তো চাকরি বাকরি করি, জুমার দিন ছাড়া আর কোন স্পেশাল এই রাত্রের বৈশিষ্ট্য আছে, কাজে আমি স্পেশাল ইবাদত করবো, এ করবো করবো, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। নর্মালি কেউ যদি এইভাবে আমল করে যায় তার জন্য সেটা জায়গা রয়েছে, অসুবিধা নেই। জুমার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সূরা কাহাফ পড়তেন। সূরা কাহাফ সম্পর্কে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, কোন বর্ণনা আছে যে এই আসমান থেকে বা জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য আলোকিত হয়ে যাবে, আর কোন বর্ণনা নাই ফেরেশতারা, অধিক সংখ্যক ফেরেশতারা তার জন্য দোয়া করবে, 70,000 ফেরেশতার কথা আছে এই ব্যক্তির জন্য দোয়া করবে সন্ধ্যা পর্যন্ত। সূরা কাহাফ আপনি হয়তো দেখে থাকবেন যে এখানে এই দেশে মসজিদের কোরআনগুলি খুলে দেখবেন সূরা কাহাফ বের হয়ে যায়, কারণ সূরা জুমার দিনে সূরা কাহাফ পড়ে একটা নিয়ম এ দেশে আছে, দেখে মসজিদে গিয়ে দেখি প্রায় সবাই সূরা কাহাফ পড়ে। এই জন্য চেষ্টা করবো আমরা সূরা কাহাফ যদি সকালবেলা আপনি পড়েন, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবেন, এই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ নূরে আলোকিত করে দিবেন আপনার জন্য, এটা কম বড় ব্যাপার না। এই জন্য জুমার দিনে আমাদের উচিত হবে যারা কোরআন পড়তে পারি, এবং প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন পড়তে জানা, মমিন মুসলমানের উপরে জরুরি হচ্ছে কোরআন পড়তে, কমপক্ষে কোরআন দেখে পড়তে, অর্থ না জানলে। এর চেয়ে নিম্নতনের, কারণ এর আগমনে আমরা আলোচনা করেছিলাম যে কোরআনের আমানত রক্ষা করার জন্য 4 টাকা অত্যন্ত জরুরি, এর তেলাওয়াত জানা সঠিকভাবে, 2 নম্বরে একে নিয়মিত তেলাওয়াত করা, 3 নম্বরে একে এর অর্থ জানা। না, প্রথম প্রথম বলছিলাম 4টার মধ্যে যে তেলাওয়াত জানা এবং নিয়মিত তেলাওয়াত করা সঠিকভাবে, 2 নম্বরে এর অর্থ জানা, 3 নম্বরে আমল করা, 4 নম্বরে এই আমলটা আরেকজন ভাইকে শেখানো, দাওয়াতের কাজ করা। এই 4টা কাজ করলে কোরআন যে এক মহাগ্রন্থ আমানাত আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, তাহলে আমানত রক্ষা করা যাবে। আল্লাহ আজ এই কোরআনের আমানত বহন করতে মুসলিম জাতি আমরা অপারক, যার কারণে আর মুসলিম জাতির উপরে বিভিন্ন ধরনের নির্যাতন এবং জুলুম অন্যায় হচ্ছে এটা আমরা সচক্ষে দেখছি। সূরা কাহাফ এই জন্য আমাদের উচিত হবে, এই সূরা কাহাফ প্রতি শুক্রবারে ফজর নামাজের পরে কমপক্ষে জুমার সময় একটু তা আগে ভাগে এসে এই জুমার নামাজ পড়া। জুমার নামাজ সম্পর্কে, এর বৈশিষ্ট্য সম্পর্কে অনেক আলোচনা আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে 50টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এই জুমার দিনের। জুমার দিনের বৈশিষ্ট্য, এর ফজিলত, এর শ্রেষ্ঠত্ব, এটা আমাদের সবার জানা। এজন্য জুমার দিনে আমাদের উচিত এই দিনটাকে আল্লাহর নবী যেভাবে মানে অতিবাহিত করতেন ঠিক ওইভাবে আমাদের করা উচিত। সূরা কাহাফ পড়তেন, আমরা পড়ব ইনশাআল্লাহ। জুমার নামাজের জন্য সকাল সকাল মসজিদে যাওয়া এটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাজ ছিল। এমন সাহাবী বলছেন যে আমরা জুমার দিনে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করতাম, মানে এর আগে খাওয়া দাওয়া, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা ভালো করেই শুনেছিলেন এবং বুঝেছিলেন যে যে প্রথমে আসলো সে একটা উট কুরবানি করল, যেরপরে আসলো কেউ বলছে এটা ফজরের পর থেকে শুরু হয়ে যায় আর কি, তারপরে যে আসলো সে একটা গরু কুরবানি করল, এরপরে যে আসলো সে একটা ছাগল বা মেষ কুরবানি করল, এরপরে একটা ছাগল, এরপরে একটা মুরগি, এরপরে একটা ডিম, আমরা অনেক সময় হয়তো ডিম থেকেও মাহরুম হয়ে যায়। এরপরে যখন আজান হয়ে যায় ফেরেশতারা ব্যাস ওই যাদের নাম লিখে ওই খাতাটা বন্ধ করে দিয়ে রেজিস্টার খাতা বন্ধ করে দিয়ে খুতবা শোনেন। এই জন্য জুমার দিনে সকাল সকাল মসজিদে যাওয়া, তার আগে যেগুলি করণীয় আল্লাহ নবী যেগুলি করতেন সেটা হলো নখ কাটা, গোফ মোজ কাটা, নাভির নিচে অথবা বগলের নিচে লোম যদি প্রয়োজন হয় যেটার সময় কারণে 40 দিন অতিরিক্ত রাখা নিষেধ, এটাকে সোনাল ফেতরায় দিলে এটাকে কাটা। এরপরে গোসল করা, উত্তম ভাবে গোসল করা, গোসল করার পরে আল্লাহ নবী বলছেন তোমার যদি আপদ থাকে ব্যবহার করো, যদি না থাকে তোমার স্ত্রীর আপদ ব্যবহার করো। মানে তাহলে বোঝা যাচ্ছে যে ঘরে মহিলারাও আপদ ব্যবহার করবে, বাইরে সেজন্য না। আজকাল বাইরে যে সমস্ত কারণ যে মহিলারা আতর পরে আতর ব্যবহার করে বা সুগন্ধি ব্যবহার করে বাইরে বের হয় এদেরকে আল্লাহ নবী জান বলেছেন, ব্যভিচারী নির্মাণ করেছেন, নাউজুবিল্লাহ। যেটা আজকে আমাদের অনেক হয়তো মুসলিম নারীদের মধ্যে আমরা এই প্রবণতা দেখতে পাই, বিভিন্ন জোহাতে গন্ধ করে বা ঘাম বা ইত্যাদি, এটা ওটা বলে। ইমান যখন দুর্বল হয় তখন মানুষ অনেক কিছুই বলে। যাই হোক, সুন্দর করে গোসল করা, গোসল করে আতর, এবং স্পেশাল কাপড়, আল্লাহ নবী বলছেন যে তোমাদের কাজের যে দুইটা কাপড় রয়েছে এর অতিরিক্ত দুইটা কাপড় যদি নির্দিষ্ট করো জুমার দিনের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সাধারণ কাপড় পরেই খুতবা দিতেন বা নামাজ পড়তেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনেক প্রতিনিধি দল আছে, তাদের জন্য এবং জুমার জন্য একটা স্পেশাল কাপড় যদি বানান। তাই আল্লাহ নবী স্পেশাল কাপড় ছিল সম্ভব। একজন মানুষের অর্থনৈতিক যদি স্বচ্ছতা থাকে, নির্দিষ্ট একটা কাপড়, সুন্দর মাধুর্য একটা কাপড় সাদা রঙের আল্লাহ নবী পছন্দ করতেন, কথার কথা আর কি, যে কোনো রঙে চলে। এই জন্য জুমার দিনের জন্য বিশেষ আলাদা করে পোশাক রাখা এবং সেটা জুমার নামাজের জন্যই ব্যবহার করা, এটাও একটা রাসূলের সুন্নাত। তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে যেটা দিয়ে আমি হয়তো বাজার ঘাট পাওয়া যায় ওটি পরে চললাম, না আপনি একটা কাপড় নির্দিষ্ট করেন। আর কিছু না হলে যেটা আপনার পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, তো সেদিনের জন্য অনেক সময় দেখা যায় সেদিন গাছতলার মধ্যেই কাপড় পরে আছে, কথার কথা। এটা সুন্নতকে যদি সত্যি আমরা মন থেকে ভালোবাসতাম, রাসূলকে সত্যি আমরা অনুকরণ করে একটা আবেগ আমাদের মধ্যে সৃষ্টি হয়, দেখা যায় খুব সহজে ইনশাআল্লাহ আপনি পরে আসবেন, নতুন কাপড় পরবেন, মনটা চলবে হ্যাঁ রাসূলের ঘরে কাপড় পরতেন। আপনি দেখবেন ঘর থেকে বের হলে আপনার একটা আবেগ সৃষ্টি, আপনার নামাজের মধ্যে একটা একাগ্রতা, নিঃসন্দেহে খেয়াল করে দেখেন, একবার তাজরবা করে দেখেন, পরীক্ষা করে দেখেন, আপনি আত্ম ব্যবহার করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন, সুরা কাহাব পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন, আমার জন্য দোয়া করবে ফেরেশতারা, আমার জন্য এই হবে, এগুলোর মধ্যে একটা একাগ্রতা আসবে। ধীরে ধীরে দেখবেন নৈতিকতা চারিত্রিক বিভিন্ন থেকে সুন্নতির একটা প্রভাব পড়বে, মানুষটার জীবনে বিরাট এক পরিবর্তন ঘটবে। মসজিদে গিয়ে প্রথমে ঢুকে দুই রেকাত তাহিয়াতুল মসজিদ পড়া। আমাদের দেশে অনেক সময় দেখি জুমার দিনও না অন্য সময় মসজিদে আগে ধপক করে বসে যায়, জানি না এটা কোথা থেকে শিখেছে বা কেনই বা শিখেছে। আমার মনে হয় ওই যে এমনি সময় তো আলেমরা কিছু বলে না, আমার একটা ধারণা আপনারা খেয়াল করেন আর কি, ঠিক হতে পারে, জুমার দিনে যেহেতু বাতি জ্বলে বা ওই সময় মনে করে যে পড়তে হবে না বসে যায়, পরে আবার উঠে নামাজ পড়ে একটা সময় দেওয়া হয়, ওখান থেকে হয়তো মনে করে যে ওই সময় গেলে মসজিদে গেলে আগে বসতেই, কারণ অনেক সময় সাধারণ মানুষ নিজে নিজে খোঁজটা করে নেয়, নিজে নিজে মশালা হল করে নেয় আর কি। এই জন্য জানি না কিভাবে এটা, কারণ কোন মাঝহাবে এমন কথা নেই যে মসজিদে গিয়ে আগে বসে, কোন মাঝহাবে বা কোন ওলামা বা কারো এরকম কথা নেই, মসজিদে গিয়ে প্রথমে দুই রেখা তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ পড়া। মনে রাখতে হবে জুমার নামাজের আগে যেটা কাবলা জুমা আমরা বলি, এখানে নির্দিষ্ট কোন নামাজ না, যে কোনো সুন্নত বা নফল বলেন নির্দিষ্ট কোন নামাজ নেই, এই দুই রেখার সুন্নত, এই দুই রেখার তাহিয়াতুল মসজিদ। এই জুমার দিনে কোন কোন কারো কারো মতে এই দুই রেখার নামাজ পড়া ওয়াজিব বা তাহিয়াতুল মসজিদকে অনেক ওয়াজিব মনে করেছে, কারণ এই জুমার দিনে আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী প্রবেশ করলেন সূরা আল গাফফানি বা গাফফানি, জিজ্ঞেস করলেন আলসাল্লাহ নামাজ পড়েছ, কই না, কুম দাঁড়াও দুই রেখার নামাজ পড়ো। অন্য বর্ণায় আছে মুসলিম শরীফের হাদিস, অন্য বর্ণায় মুসলিম শরীফের আছে আল্লাহ নবী আম করে কমন করেই করলেন, ঘোষণা দিলেন এই ঘটনার সাথে সাথে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, এই হাদিসটা এই ঘটনার সাথে সম্পর্ক কেমন না আলাদা গেল, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব বাল ইয়ারকা রাকাতাইনি ওয়াল ইয়াতাওয়াজ বিহিমা, যখন কেউ তোমাদের ইমামের খুতবারত অবস্থায় মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত নামাজ পড়ে বসে, তবে নামাজটা যেন একটা হালকা করে পড়ে, লম্বা চওড়া ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে খুতবারত অবস্থায় আমাদের সঙ্গে সঙ্গে বলে খুতবা শোনা ওয়াজিব আর নামাজ পড়া হলো সুন্নত, তাই সুন্নত বাদ দিয়ে ওয়াজিব বাদ দিয়ে সুন্নত করা যাবে, কোন ওয়াজিব বাদ দিয়ে কিন্তু ওয়াজিব মেনেই নি আমরা মানে নিলাম ওয়াজিব, এই ওয়াজিব বাদ দিয়ে এই দুই রাকাত সুন্নত করা যাবে কি না সেটা আমি আপনি বলে তো হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, আর তিনি তার বাস্তব জীবনে পড়িয়েছেন সুন্নতি করিয়েছেন ওয়াজিব পাতে, তাহলে আপনি আমি কি করবো বলেন, কারণ যেখানে দলিল আছে সেখানে যুক্তি চলবে, তাছাড়া যেখানে দলিল নাই যুক্তি ওকে, কারণ ইস্তেহারের মশলা তখন চলে আসবে, আর যেখানে দলিল সরাসরি আসছে সেখানে ইস্তেহারের কোন এখানে অবকাশ থাকবে না, এমনি ছাড়া জুমার দিন ছাড়া বাদে কোনো মসজিদ কোন সময় মসজিদে, কারণ বোখারী শরীফে যেটা হাদিস আবু কাতাদার যেটা হাদিস অনুভূত যে দেখাল আহাদুকুল মসজিদা ফালিয়ার কারা কাতেন তাবলা ইংলিশ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে বসার আগে যেন সে দুই রেখা নামাজ পড়ে দেবে, তাহলে আল্লাহ নবী দেখেন এই দুই রেখা নামাজে তারা একটা কথা খেয়াল করেন মসজিদ মানে সেজদার জায়গা, তো ওইটাকে আপনি উদ্বোধন করতে হবে সেজদা, হ্যাঁ সম্মান সেলাম কেউ কেউ অনুবাদ করেছে বাংলায় আর কি যে মসজিদ সেলামি নামাজ, সেলামি মানে সম্মান যেটা আমাদের বাংলা ভাষায় সাধারণত বুঝি, কারণ মসজিদকে আপনি একটা উদ্বোধন সব জায়গায় একটা উদ্বোধনের নিয়ম আছে না, মক্কায় যাবেন কি উদ্বোধন হবে তাও দিয়ে, কারণ এটাই তার সবচেয়ে বড় ইয়ে, হ্যাঁ আপনি একটা বিয়ে বাড়িতে যাবেন প্রত্যেকটা জায়গায় একটা এতে যাবেন যে কোনো জায়গায় হোটেলে ঢুকে কি করবেন আপনি না খেয়ে চলে আসবেন খাওয়ার জায়গা বা তা যে এটা বল বুঝেন যে মসজিদ মানে সেজদার জায়গা একে শুরু করতে হবে সেজদার, এই জন্যে এর আগে মনে হয় আপনাদের বলছিলাম যে যদি কেউ ফরজ নামাজ শুরু করে দেয় ওটাই হয়ে গেল, কেউ সুন্নত শুরু করে ওটাই হয়ে গেল, আলাদা করে পর্দা করে কিন্তু সুযোগ হলে আপনি আগে আলাদা করে পড়েন, জুমার দিন বিশেষ করে এই দুই রাকাত নামাজ পড়া হয়ে গেলে ইমাম মেম্বারে বসার আগ পর্যন্ত কাবলাই জুমা এই দুই রাকাত নামাজ ছাড়া নির্দিষ্ট আর কোন নামাজ নেই, আব্দুল্লাহ ইবনে উমার সাহাবী লম্বা কেউ দুই রাকাত নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চার রাকাত করতেন, সম্ভবত এখান থেকেই বুঝি আমাদের দেশে কাবলার জুমা চার রাকাত সুন্নত বলা হয়ে থাকে আমার মনে হয়, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যেতে পড়েন, কারণ আল্লাহ রাসূল বলছেন কেউ যখন সকালবেলা গোসল করে আতর মেখে মসজিদে তাহরা এসে কারো পিঠ না পাড়িয়ে বা ওই ড্যাঙ্গে ঘাড় না পাড়িয়ে গিয়ে ইমামের যত নিকটে গিয়ে বসবে, হ্যাঁ এবং ইমাম আসার পর্যন্ত সাল্লামা বাদা যা মনে চাইল তাই নামাজ পড়ল ওপেন, হ্যাঁ অন্য হাসে যা পারল তাই পড়ল ইমাম আসা পর্যন্ত, এই জন্য ইমাম বের হয়ে আসা পর্যন্ত বা মেম্বারে বসা আগ পর্যন্ত দুই রাকাত তাহিয়াতুল মসজিদ হয়ে গেলে এরপরে দুই রাকাত করে ইমাম আসা পর্যন্ত পড়ল, দুই রাকাত পড়ল একটু কোরআন পড়ল দোয়া করলো আবার দুই রাকাত করলো ঠিক আছে বা দুই রাকাত করে কোরআন পড়লো যেটা সুবিধা হয় বা জিজ্ঞাসা করলো, জুমার দিনে আল্লাহ নবী বেশি বেশি করে রাসূলের প্রতি দুরুদ পড়তে বলেছেন, বেশি বেশি করে দুরুদ পড়তে বলেছেন, এই দুরুদ ফেরেশতারা আল্লাহ নবীর কাছে পৌঁছে দিবে, সাহাবারা বললো যে সাহাবা ক্রামগণ বললেন আপনি তো আপনার হাড়গুলো পচে শেষ হয়ে যাবে আপনি কিভাবে আপনি আপনার কাছে এটা পৌঁছে দেওয়া হবে, আল্লাহ নবী বললেন যে মাটির জন্য নবী রাসূলদের ডেড বডিকে খাওয়া বা লাশকে খাওয়া হারাম করে দিয়েছে, এবং অন্য হাদিসে আছে যখনই আল্লাহ নবীর কাছে দূর পৌঁছাবে ফেরেশতারা নাম মনে করেন মহসেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলবে মহসেন ওমুক আপনাকে সালাম দিয়েছে আপনাকে দূর আপনাকে দূর করেছে আপনার নামটা রাসূলের কাছে উল্লেখ করা হবে, এই জন্য নাম রাখার সময় খেয়াল রাখা উচিত, জুমার দিনে বেশি বেশি করে দূর পড়ার জন্য রাসূল বলেছে ফাকতুল আলাইয়া আসসালাম আমার উপর বেশি বেশি করে তোমরা দূর পাঠ করো, এবং দুরুদের ফজিলত সম্পর্কে আপনারা জানেন মান সাল্লা আলাই মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি নবীর উপর একবার কেউ দুরুদ পাঠ করলে স্বয়ং আল্লাহ তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবে, আল্লাহ জুমার দিনটা পুরো রহমতের জন্য খেল করেছেন একজন মানুষ চলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বা দরুদ ইব্রাহিম, সালাত ও সালাম আলাইকা আলা রাসূলিল্লাহ আলা খাতুন আম্বিয়া আলা, কথা দরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম, তাছাড়াও সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম সাল্লি ও সাল্লিম ও বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এইভাবে দরুদ ইব্রাহিমের জন্য আমরা পড়তে পারি। এর জন্য উযু শর্ত না, এর জন্য মসজিদ শর্ত না, এর জন্য বিশেষ করে যেহেতু কোরআন আয়াত না, পবিত্রতা শর্ত না, যে মা এসে বলেন আল্লাহ নবী কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি হিন, প্রতিটি সময় আল্লাহর নবী আল্লাহ শোনেন। তিনি মানুষ ছিলেন, তিনি তো অপবিত্র হতেন, তিনি তো উযুটা নষ্ট হতো বা তার উপর গোসল হতো, তিনি সবসময় আল্লাহকে স্মরণ করতেন। কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, যদি বড় গোসল ফরজ হয়ে থাকে এমন কারণে কোরআন তেলাওয়াত করা যাবে না। তাছাড়া এমনি আজকাল অনেক সময় মহিলাদের যেটা বিষয়, দীর্ঘদিন ওরা দিকির আজকাল কিছুই জানে না, কোরআন তেলাওয়াত ছাড়া নর্মাল দিকির আজকাল দোয়া দোষ কিছু করতে পারে, এমনকি প্রয়োজনে কোরআন করতে পারে বাই হাত শিক্ষিকা পড়ায় ছাত্রীদের কোরআন পড়ায় কি করবে, ছাত্রী মস্ত করতে হয় কি করবে, যদি কি একজন দেখে যায় ভুলে যাওয়ার ভয় আছে কি করবে, যাই আছে, কারণ মহিলাদের পিরিয়ড অবস্থাতে কোরআন পড়া নিষিদ্ধের কোন সহি হাদিস নেই। আল্লাহ নবীর যুগে মহিলারা লড়াই করতে এই ব্যাপারে কেউ এই ব্যাপারে কোন ই করেনি। হ্যাঁ, যদি জুনবি হয় যেটা বীর্য বা হওয়ার কারণে যে কোনো ভাবে যে ফরজ গোসল তার জন্য নিষিদ্ধ, কোনোভাবে চলবে না, এই ব্যাপারে সহি হাদিস এসেছে। এই জন্য অনেক মহাদেশীদের মত হলো জানি না সেই অবস্থাতে, বিশেষ করে পরিবার তো জুমার দিনে বেশ বেশ করে দুরুদ পাঠ করা, এটা একটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য। যে কাজটা আল্লাহ করেন, ফেরেশতারা করেন, ইন্নাল্লাহা মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আরে আল্লাহ আল্লাহর নবীর উপর এই কাজটা করেন, রাসূল ফেরেশতারা করেন, তবে আল্লাহর সালাত নবীর প্রতির অর্থ হলো কি, রহমত বর্ষণ করা, ফেরেশতাদের হলো কি ক্ষমা চাওয়া, আর সাধারণ মুমিনদের হলো দোয়া। আমরা যখন করব এটা কি হবে, দোয়া হবে, কারণ দোয়া ইবাদত, দোয়া হচ্ছে আল্লাহর উপর আল্লাহ ইবাদত করে নাকি না বললে তখনই না। এই জন্যে বেশ বেশি করে দুরুদ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, অনেক সময় আমরা ব্যস্ত থাকি পুরা সপ্তাহে কোরআন পড়ার সুযোগ হয় না, সুযোগ তোমার তো পড়ে আল্লাহ করে নকল নকল সুন্নত কিছু পড়তে কোরআনটা পড়া হয় না, এই সুযোগে শুধু একটা হাতটা পড়েন, এই সুযোগে আপনি আরো কিছু যেগুলো মুখস্থ করার দরকার করেন, রিভাইজ করেন, আপনার দিক্রি তেলাওয়াত কোরআন উত্তম দিক্রি হচ্ছে কোরআন। এই জন্যে এইটা আপনি দুই ভাবে তিন ভাবে এটা সময়টা করতে পারেন, তাই হাতে মসজিদের পরে আল্লাহ তুল্লাহ পড়তে থাকেন দুই রাখা দুই রাখা, এক হাতে পরে দুই নম্বর নামাজও করলেন দোয়া করলেন তেলাওয়াত করলেন নেক্সট আর কি, আরেকটা হলো কি শুধু কোরআনই পড়লেন, তো যেটা যখন আপনার হাতে কিছু কোরআন পড়া পড়ে ভালো লাগছে না, কিছুক্ষণ তসবিহ পড়েন, হ্যাঁ কিছুক্ষণ রাসূলের প্রতি দরুদ পাঠ করেন, কিছুক্ষণ হাতে বাবার জন্য নাকি সজনে নিজের ভালো মনের দোয়া করেন, মোট কথা এই সময়টাকে কাজে লাগানো। জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরপরে যখন ইমাম মসজিদে এসে তিনি খুতবা দিতেন, আল্লাহ রাসূল খুতবা দিতেন, খুতবা দিলে হাদিসে আসে তিনি যেন কোন জাতিকে যেন ভয় প্রদর্শন করছেন, চোখগুলি লাল হয়ে যেত, হ্যাঁ এবং শব্দ যেন বেড়ে যেত, মানে খুতবার একটা গুরুত্ব ছিল। আজকাল তো আমাদের দেশে খুতবাকে আরবি লাজেম করে দিয়ে ওটা খুতবা না খুতবা ওটা কিছু বুঝা যায়, জুমার নামাজের আগে ঘটা করে বসা আলোচনা করা আল্লাহ নবীর নিষেধ আছে, আমরা এখন খুতবাকে আরবি লাজেম করে দিয়ে তার আগে বয়ানের নামে কেউ বয়ান করছি কেউ কিছুই করি না, খুতবা মানে ভাষা, আরসাল্লামে রাসূলুল্লাহ বিলিসানে কওমি, প্রত্যেকটা রাসূলকে আপন আপন জাতির ভাষা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। খুতবা কি ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে যদি আমরা পড়ি, ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা ফারসি দিয়ে পড়াকে যায় জানা যায়, কেউ যদি সূরা ফাতিহা বাংলায় অনুবাদ করেন মানে ইমাম হানিফার ফতোয়া আল্লাহ সকল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পরম করুণা আল্লাহর নামে শুরু করছে তারপরে সকল প্রশ্ন মানে বাংলায় পড়েন নামাজ দিবেন, আর খুতবা হবে খুতবা আরবি ছাড়া হবে, আল্লাহ ইমাম হানিফা মনে হয় রহমতুল্লাহ আলাইহি কথাটা আমরা বুঝতে বলতে এমনও বলছেন যে মনে করেন রমজান ঈদের আগে যে খুতবা দেবে ইমাম, স্পষ্ট ইমাম হানিফা থেকে কথা আছে সেই খুতবাতে ফিতরার কথা, ঈদের আহকাম, এটা ওটা শিখিয়ে দিবে ইমাম সাহেব। তো আমি যদি বাঙালি হই আর যদি পড়ি এগুলি আরবি দিয়ে কি ফায়দা? খুব বাগলিতে কিন্তু কিছু হাদিস কিছু কোরআন কিছু মাসে মাসে আরবিতে দেওয়া আছে, কি বুঝলাম? খুব ভালো আল্লাহ দিনকে বুঝতে আমরা ভুল বুঝেছি না। খুব বাংলা ভাষায় উর্দু আলাদা উর্দু ভাষায় হবে, যা আছে ভাষায়, তবে খুব ভাই কোরআন এবং হাদিস গল্প বুঝবে, এটা ওটা কিসা কাহিনী এটা খুদ্া এখানে মার্জিত হতে হবে। এখানে কোরআন পড়বে, অনুবাদ করবে, হাদিস পড়বে, অনুবাদ করবে, এখানে মানুষকে এক সপ্তাহের দিক নির্দেশনা পান করবে। এবং এই যে আমাদের দেশে এখানে মসজিদ ওখানে মসজিদ খতটা দেখেন না এখানে কত বড়, এটাই নিয়ম খতিব, এটা একটা ইস্তেমা। মুসলমানদের ঈদ বলা হয় সাপ্তাহিক ঈদ সম্মিলন, মুসলমানরা জুমার দিনে সম্মিলন। কিন্তু আমরা আমাদের দেশে দেখা গেছে আজকাল দেশে দেখে আসলাম সবাই ছোট ছোট করে মসজিদ ভাঙছে, আলাদা আলাদা ইমাম রাখছে, আর মানে যত ভাঙো জামাত ভাঙো মসজিদে যারা যে মসজিদে নামাজ পড়ে জামাত ভাঙার জন্য ঐক্যবদ্ধ ঐক্যতাকে ভাঙার জন্য কেউ যদি মসজিদ ভাঙে আরেকটা মসজিদ বংশের কারণে জায়গা জমি ভেজাল নিয়ে এটা ওটা বিভিন্ন এ নিয়ে যদি করে দ্বিতীয় মসজিদে নামাজ হবে মসজিদে যারা একটা মুনাফিকের মসজিদ। আল্লাহ নবী খুতবা দিতেন, খুতবা দুই খুতবা দিতেন, এবং আল্লাহ রাসূল খুতবার সময় একটা লাঠি দিতেন, লাঠি ধরে খুতবা দিতেন, এটা শুনুন মুস্তাহাব দ্বিতীয় এমন কথা না। আর সময় আমার দেশে লাঠি দিয়ে খুতবা দেওয়াটাকে মানে আইব বলেন যেটা আল্লাহ নবী বুড়ো হয়ে গেছিলেন তখন আল্লাহ নবী এটা দিয়ে খুতবা দিতেন। আল্লাহ নবীর 63 বয়সের হিম্মত আর আপনার যৌবনকালের 35 বছর 25 বছর সমান নাকি? আল্লাহ নবী এতই হয়ে গেছিলেন লাঠি ধরে ই করতেন, লাঠিটা কি শুনল কিছু উনি শোনা না আদাব যেই বলে না খুতবা দিতে একটা ই আছে খুতবা। রংপুরে আমি একবার খুতবা দিচ্ছি, খুতবার পরে বলছে মানে ওই কেন লাঠি নিয়েছে রাসূল নিতেন এটা না মুস্তাহাব ভালো শুনত একটা হয় না এটা রাসূল যখন বুড়ো হয়েছে আপনি কি বুড়ো হয়ে গেছে? আমি বললাম হাদিসে লেখা আছে নাকি যে রাসূল বুড়ো হয়ে গেছিলেন তখন লাঠি ধরতেন? যদি বুড়ো হওয়ার কারণেই হতো তাহলে সাহাবি বলতেন যে বুড়ো হওয়ার কারণেই তিনি লাঠি ধরেছিলেন, এটা বুঝতে হবে। আমার দেশের অনেক সময় এই হাদিসগুলিকে আমল না করতে গিয়ে আমল তো করি না বলে আরেকজনকে আমল করার জন্য একটা উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে রেখে দিয়েছে যাতে আমল না করে মানুষ, এটা কিন্তু অনেক বিশেষ করে অনেক সময় নিজেদের মতকে টিকে রাখার জন্য হাদিসকে মানে উল্টাপাল্টা বোঝানো সাধারণ মানুষকে এটা কিন্তু অন্যায়। কারণ একজন সাধারণ মানুষ কিভাবে বলছে আমার কাছে যেটা আপনাকে এটা বুড়ো হয়ে চিন্তা ভাবনা করেছে? তো খুতবা যার যার ভাষাতে হতো এর পক্ষে আমি মনে করি বিশেষ করে আমাদের হানাফি মাঝহাবে যদি এটাকে বেশি ইয়ে করা হয় পক্ষে দলিল আছে হানাফি মাঝহাবের মহাকিক ওলামারাই এটাকে আপন ভাষাতে দেওয়ারই ফতোয়া রয়েছে। এই জন্য বাংলা ভাষা হবে এক সপ্তাহের দিক নির্দেশনা হবে, যুগ উপযোগী হবে। ওই কোন যুগে আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি একটা লিখে দিয়ে গেছেন সেই যুগের উপযুক্ত এখন ওটাই পড়তে হবে। হ্যাঁ, এবং একটা কথা মনে রাখতে আপনাদেরকে অনেক আমরা মনে করি যে জুমার জোহরের চার নামাজ চার রাকাত নামাজকে দুই রাকাত লিখে দেওয়া হয়েছে আর দুই রাকাত এখানে খুতবা দেওয়া হয়েছে, এটা ভুল ধরুন এবং এটাই বলা হয় আমাদের সাধারণত। এটা জুমার সম্পর্কে বুঝলাম, জুমার নামাজ একটা আলাদা নামাজ, জুমার নামাজের হুকুম আহকাম আলাদা, এর সিস্টেম আলাদা, সবকিছু আলাদা, জোহরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, জোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। জোহরের নামাজ জোরে গেলাম নাস্তে গেলাম নাস্তে গেলাম, আর জুমার নামাজ জোরে গেলাম জুমার নামাজ জোরে গেলাম, খুব একজন লোক না শুনতে পারে ঠিক আছে, জোহরের নামাজ জোরে করলে হবে হবে না, চার একাত করতে হবে, বুঝেন ভালো করে কথা বলি। জুমার নামাজ মনে করেন খুতবার জন্য দুই রেখা তার দুই রেখা পড়ল, একজন লোক মনে করে খুতবা শুনল না শেষটা সহজে গিয়ে পাই বিশ্ব আমাদের হানাফি মাঝাবি কিন্তু বেশি সহজতা এখানে মানে হানাফি মাঝাবি বিশেষ করে যে শেষ টাকাতে তা সাহুদ পাই তবু জুমা পেয়ে মানে দুই রেখা করবে, বাকি জমহুর অধিকাংশ বা অন্য অন্য মাঝাবি বা মহাদেশের নিকটে যদি শেষ টাকাত পাই মানে শেষ রুকু যদি পাই কমপক্ষে রুকু পেলে দেখা পেল তাহলে সে জুমা পেল দুই রেখা পড়বে, না হলে যদি রুকুর পরে গিয়ে শরীর হয় যে কোনো অবস্থাতে তাহলে সে চার রাকাত করবে, চার রাকাত করবে। তা আমার ধরে নিই আমরা যদি ওয়াজিবই হতো বা ওই জোহরের জায়গাতেই এই খুতবাটা হতো যে খুতবা পায় না তার জন্য উচিত ছিল কি মাসলা এ হওয়া উচিত যে তার জুমা হবে না, খুতবা না পড়লে তাকে চার রাকাত পড়তেই হবে কোনো মতে, এটা হওয়া ঠিক না? আসলে মশলা হওয়া ঠিক না? মনে করে নামাজ অবস্থা কথা নিষেধ, কিন্তু জুমা অবস্থায় একটা মুক্তাদি ইমাম সঙ্গে কথা হতে পারে, সাহাবায়ে কিরাম বলেছেন। যদি খেয়াল করেন আপনি পুরো মশলাগুলিকে একটা একটা করে, তো জোহরের সঙ্গে তো সম্পর্ক নেই, জুমার দিনে এমনি নর্মাল দিনে জোহরের সময় ঠিক উপরে যখন মাথায় সূর্য থাকবে নামাজ পড়া নিষেধ, জুমার দিন নিষেধ না, এটাই সঠিক মত। হাদিসে হাদিসে এসেছে সেই দিন কোন নিষিদ্ধ হতো নাই, জোহরের সঙ্গে মিলল। জুমার দিনে একটা নিষিদ্ধ সময় থাকে না, মাকরুহের সময় তিনটা সূর্য উঠে যখন ডুবে আগমন করে থাকে, জুমার দিনে সঠিক যেটা মত হাদিসের আলোকে জুমার দিনে নিষিদ্ধ হতো নাই দুপুরে, কারণ আগে থেকে এবার শুরু হয়ে গেছে, চলতি আছে, নতুন করে এই সময় এবার হচ্ছে না। ওই সময় এবার নতুন করতে গেলে শয়তান মনে করে আবার যখন শয়তান যখন সূর্য উঠে আর ডুবে যখন করে তখন ওইটা সিং লাগা যায়, আগে যা কেউ সূর্য করে মনে করে আমাকে সিজা করছে, আল্লাহ নবী চাইছেন শরীয়ত চাইছে যাতে করে ও যেন বড় না ভাবে নিজেকে শয়তান যে আমার এসে যা করছে, এই জন্য নিষিদ্ধ এই তিন সময়। একজন একজন লোক যদি ফজর নামাজ মনে করেন এক এলাকার সূর্য উঠে আগে পাইছে আর এক এলাকার সূর্য ওঠার সময় পড়ছে যাই গেছে, শুরু করছে সূর্য ওঠার আগে ঠিক উঠছে ওই সময় নিষেধ, কারণ ওই সময় শয়তান মনে করে মানে আমাকে সেজা করছে। এক একে যদি আমরা খেয়াল করি যে জুমার নামাজ জুমার নামাজের সঙ্গে জোহরের নামাজের যে একটা সম্পর্ক সেট করে দেওয়া এটা কোনোভাবেই দলিল সম্মত না, আর এই জন্য আমাদের বিভিন্ন মাসালা দাঁড়িয়ে গেছে। এই জন্য খুব অবস্থায় নামাজ পড়া যাবে না, বাতি জ্বালায় দাও, আল্লাহ নবীর খেলাফ হচ্ছে সুন্নতে, আল্লাহ নবী নামাজ পড়তে বলছেন। বিশেষ করে জুমার দিনের খুতবাটা যুগ উপযোগী হবে, এখানে আলোচনা হবে, মানুষকে দিক নির্দেশনা হবে। সত্যিকারে আজকাল ৩০০ টাকার মানুষরা কি বা খুতবা দিবে, আরবি পড়াই ভালো, তার বাংলা বলতে গেলে আরো বিপদ, কারণ তার বাংলা যদি মানুষ শোনে তো আরো হয়তো চলে যাবে। আরবি কি পড়ে তাও আবার এমন সুদ দেয় কোরআনের সুদ যে পড়ে, এটাও নিশ্চিত খুতবা ভাষণ ভাষণ যাতে করতে হবে। এখানে এক কোম্পানিতে হাফেজ সাহেব খুতবা পড়ায়, তো আমার লোকজন নামে বই রমজানে তো বলে আপনি গেলাম, যাই হোক যেহেতু উনি কিছু পয়সা পান ওই জন্য শেষ পর্যন্ত কেটে পড়লাম, কারণ বেচারা ওইটা ওই পয়সাটা মার চলে যায় আর কি। পরে অফিসকে বললাম যে সমস্যা এই ব্যাপার আর কি, অফিসিয়াল ভাবে ওরাও চাচ্ছিল বা কোম্পানি, যাই হোক। তো এক জুমায় আমি গেলাম, আমি পৌঁছার আগেই উনি খুব শুরু করছি, তো যে সৌদি আমাকে নিয়ে গেছেন মোতাবা ওই হাস লক্ষ চাকরি মানে ফৌজ মানুষ, শোনার পরে আমার মনে হয় কি করবো, কোরআনের সুরে ক্ষুদ্র করলো কি ওই আমার দেশের ওই যে আরবি গল্প, তো তো অর্থ করছে কি কি করলো কি হলো এটা, বলে তুমি উঠো নামাজের পরে কি শুনো কি হলো কিচ্ছু তো হলো না, তো যাই হোক নামাজের পরে দাঁড়িয়ে কিছুটা হয়তো আলোচনা করলাম। তো অনেক সময় সুর যেটা দেয় অনেক সময় আমাদের দেশে দেখেছি ইয়ালুন আবি আলসিনা, মানে বললে অবশ্য খারাপ লাগে, ইহুদিরা যখন তাওরাত ইনজিল পড়তো বা খ্রিস্টানরা আম 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 করে পড়তো, স্পষ্ট করে পড়তো না, এদের কেমন করে পড়ে ওই স্পষ্ট কি জানাম করে সুর দিয়ে পড়তেছে না কি পড়ছে বুঝে যাবে, নিশ্চিতই ভাবে পড়া ওই সময় কোরআন এমন করে পড়ে নিশ্চিত ভাবে পড়া, স্পষ্ট করে পড়তে হবে কোরআন, ওরা তিল কোরআন আকার তিলা, এখানে স্পষ্ট এখানে তাজবীর এখানে ধারাবাহিক এখানে বিভিন্ন অর্থে করে চলা না, খুতবাটাকে আমরা একেবারে শেষ করে দিয়েছি, যার কারণে আমাদের অজ্ঞতা আরো বেড়ে চলেছে। খুতবা একটা বিরাট সুযোগ মুসলমানদেরকে শেখানোর জন্য, এই খুতবা আলোচনা হতে হবে আল্লাহ রাসূলের যে সুন্নত, যদি এটা খুতবা ভাষণ ভাষণ ওকেই বলে জনগণ, এখন যদি আমি আরবিতে আপনাদের বুঝাই তো কি এটা ভাষণ হবে কখনই না, খুতবা বলা যাবে। এই জন্য বাংলার মাটিতে যদি জুমার দিনে কত লক্ষ মসজিদে নামাজ হয় কিন্তু কেউ বয়ানের নামে বেদাত করতেছে আর কেউ হয়তো ওইটা বেদাত করে আউটুকু করে না বন্ধ করে রাখছে, ওই গর্বাধান দিয়ে পড়তে সে চলতে আসে, এটা নিঃসন্দেহে ইসলামকে সঠিক না জানার একটা বহির্প্রকাশ ছাড়া আর কিছু না মনে করি। যেখানে ইমাম হানিফা রাহমাতুল্লাহ সূরা ফাতিহা সূরা ফাতিহা ফার্সিতে পড়লে নামাজ হয়ে যাবে, সেখানে খুতবাই আর নিজের ভাষা বলা যাবে না, এটাই ভাবতেই অবাক লাগে। বিশেষ করে ইমাম হানিফা যেন এখানে ফাঁকি মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ ফাঁকি যিনি ছিলেন ইমামদের মধ্যে, একজন ফকির মানুষ সম্পর্কে এতদিন ধারণা করা যে আরবি যে মানুষের ক্ষুদ্র শোনাও অল্লাহ ভাবতে হবে লাগে, যারা ইমাম হানিফাকে জানে না তারা এরকম কথা বলতে পারে। আমি জানি দেখেছি ইমাম হানিফা সম্পর্কে মানে যেগুলি আমরা রটায় আর শোনায় আর বলি, বড় করতে গিয়ে আসলে ওনাকে ছোট করে দেখা যায় আমাদের খুব সন্দেহ। যেরকম এক উজুগে ৪০ বছর নামাজ পড়েছে, আগে শুনতাম যে এশার উজু দিয়ে ফজর পড়তে প্রতিদিন উজু করে, পরে এক বই মাঝে মাঝে দেখি আবার এটাকে বাড়াতে বাড়াতে এই হলো যে এক উজু দিয়ে ৪০ বছর নামাজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ নবীর সুন্নাত পড়েন নাই, স্ত্রীর হাত আদা করতেন না, চোখের হাত আদা করতেন না, ঘুমাতেন না, শরীরের হাত আদা করতেন না, এটা ভাবেন নাকি কখনই? তাকে পারিয়ে রাসূলের সুন্নতের মুখালে পাড়ালাম, এটা অন্যায়। অনেক সময় রাসূলকে যখন বেশি করে বাড়াইছে যারা বাড়ানো পন্থী আর কি, তখন কি করছে রাসূলকে আল্লাহর সঙ্গে শরীক করে দিয়েছে, শরীক শিরিক তো হয়ে গেল কখন নেই, কিন্তু বাড়া বাড়াতে না। কারণ অতিরঞ্জন যে কোনো জিনিসের বোঝা যাবে যে একটা করতে গেলে আর একটা বিপদ চলে আসবে, এটা স্বাভাবিক। আজকে মাঝহাবের দোহাই দিয়ে আমরা আরবি খুতবা লাজিম করে দিয়েছি, নিঃসন্দেহে এটা মাঝহাব পরিপন্থী, ইমামের পরিপন্থী বিশেষ করে। এই জন্য আমাদের উচিত হবে যারা এই দায়িত্বশীল আছেন তাদেরকে এইভাবে অগ্রসহজন জানা, মাঝহাবের মশলাটাকে গবেষণা করা জানা যুগোপযোগী। খুতবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই খুতবা দিতেন, প্রথম খুতবা দেওয়ার পরে মধ্যখানে বসতেন, প্রথম খুতবার শুরুতে যেটা খুতবা মাসনুন যেটা আর কি বিয়ের খুতবা যেটা আমরা এটা সাধারণত আল্লাহ রাসূল পড়তেন, যে কোনো খুতবার সময় যে কোনো খুতবা বলে এই মাসনুন খুতবা পড়তেন, যেটা খুতবা হাজা বা বিয়ের খুতবা যেটা আমরা বিয়ের জন্য খাস করে দিয়েছি, অনেক সময় এটাকে অন্যান্য খুতবা আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মধ্যখানে যে বসতেন খুতবা, কিছু পড়তেন বা বলতেন এমন কোন প্রমাণ নেই। অনেক সময় দূর পড়ে অনেকে অনেকে ইমাম সাহেব বা সাধারণ মানুষ আল্লাহ কিছু বলেছেন বা বলেছেন বলে এমন কিছু প্রমাণিত নেই, এবং না হওয়াটাই মনে করেন বাস্তবসম্মত হওয়া উচিত। কেন বসেছে? খুতবা দেওয়ার পরে এই যে আলোচনাগুলি এখানে দেখেন, যদি আমরা চিন্তা করি একটা রেস্ট যিনি কথা বলছেন, দ্বিতীয়ত যে মানুষ যদি শুনবে তখন যে কথাগুলি, এই কথাগুলিকে মানে খাওয়ার মতো বা এটাকে গ্রহণ করার মতো বা এটাকে ধারণ করার মতো একটা সুযোগ দেওয়া মতো, বলতেই থাকলাম বলতেই থাকলাম বলতেই থাকলাম, আলাদ চলছে এক ঘন্টা পাঁচ ঘন্টা, একটা মানুষ শুনতেই থাকলে শুনতেই থাকে না, ব্রেন রেস্ট আছে, তাহলে রেস্ট যেহেতু নিচ্ছেন তো রেস্ট এখানে কথা বললে বা কিছু করলে রেস্ট হলো নাকি? এজন্য যেহেতু কিছু প্রমাণ নেই, যাই হোক কারণ যেটাই হোক, যেহেতু প্রমাণিত নেই কিছু বলার, কেউ কিছু বললে তাহলে সেটাই বেদাত হবে, সংক্ষিপ্ত করার জন্য বলেছেন খতিব চালাক এবং চতুর এবং বিবেকবান, এটাই প্রমাণিত যে সে খুতবাকে ছোট করে, নামাজকে লম্বা করে, এটাই নিয়ে অনেক সময় লম্বা খুতবা আর নামাজ যেখানে হাদিসে আছে খুতবা নামাজের চেয়ে যে খুতবাকে ছোট করে, তাহলে হিসাব করেন দেখি নামাজ কয় মিনিটে পড়ে আর খুতবা কয় মিনিটে। আপনি বলেন ইমামের বিজ্ঞতা এবং চালাকের প্রমাণ হল খুতবাকে ছোট করে নামাজ পড়া, বিরাট লম্বা খুতবা, আর এই খুতবা দাঁড়িয়ে আল্লাহ নবী দিতেন, বসে খুতবা আল্লাহ নবী দাঁড়িয়ে দিতেন। এই জন্য খুতবার আগে আর খুতবা বানিয়ে নেওয়া বা বয়ানের নামে তা ওটা সন্ধিটা সুন্নত সুন্নত না। নামাজ হয়ে গেলে আল্লাহ নবী এবার নামাজ পড়াতে, সাধারণত আল্লাহ নবী সূরা ফাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা আলা পড়তেন, সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া। খুব কম মক্কা মদিনার মসজিদে সূরা আমল হয়, এটা খেয়াল করে দেখবেন আপনারা, হারামাইয়ের মসজিদে এই সুন্নতটা আমল মোটা চলে আসে বেশিরভাগ, বাকি মসজিদগুলিতে মানে তাড়া করা আসলে এটাকে শূন্য নিয়মিত তিনি পড়তেন, এটা প্রতি জমাতে পড়তেন অথবা সূরা জমাত মোনাফে পড়তেন। একবার কোন এক জায়গাতে নামাজ পড়ালাম জুমাত, একজন এই কাজ করে বসল, প্রশ্ন আপনি প্রথম রাকাতে সূরা আলা পড়লেন আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়লেন, সূরা আলা ছোট পরিধে লম্বা মানে আয়াত সংখ্যায়, আর গাছটা বড়। আল্লাহ নবী প্রথম রাকাতে একটু বড় পড়তেন, ছোট রাকাত ছোট রাকাতে, দ্বিতীয় রাকাতে তার চেয়ে একটু ছোট পড়তেন। তাই বললাম ভাই আসলে দোষটা তো আমার না, কার কার হল? এবং স্বয়ং আল্লাহ নবী এরকম করেছে, তিনি সূরা আলা প্রথম রাকাতে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা গাছে পড়েছেন। যে নবী প্রথম রাকাতে লম্বা কেরাত করতেন, দ্বিতীয় রাকাতে একটু ছোট অন্য নামাজে, জুমার ক্ষেত্রে এসে যখন পড়েছেন আলার গাছে, তখন আলা প্রথমে পড়েছেন আর গাছে পড়েই পড়েছেন। আপনি জানেন না করেন না বলে কি রাসূল হাদিস বাধাই গেছে? আপনি পড়েন জানেন জিজ্ঞেস করেন পাবেন খুব আগে থেকে চলে গেল। তো কথা হচ্ছে অনেক সময় না জানে মানুষ, সাধারণত ওলামাদের করতে দেখে মনে করে ওটাই মুশকিল ছিল। মাওলানা আব্দুর রহিম সাহেব সুন্নত বেদাতের বইয়ের মধ্যে বেদাত প্রচার প্রসার হওয়ার কতগুলি কারণ উল্লেখ করেছে, অনেকে কারণ করেছেন, কিন্তু যেহেতু এই বইটা আমাদের কাছে প্রসিদ্ধ এই জন্য নাম বলতেছি, আপনার নিয়ে পড়বে করবেন, আমাদের স্বামী সেন্টার একটা কপি আছে না। বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হল যে ওলামারা করে একটা উল্টা সাধারণ মানুষ মনে করে ওটাই বুঝেছিল, জেনেই করে অথবা জেনেই করে, উনিও তো একজন মানুষ ভুল হতে পারে, ভুল করেই করে অথবা অগ্রত অবস্থাতেই করে বা ইচ্ছা করেই কিছু করে, কোনো খাতিরে কোন ধান্দামান নাই, সাধারণ মানুষ মনে করে এই শূন্য তার বেদাত প্রচার হতেই থাকে, যেন ওই আলিম সাহেব এই বেদাত প্রচার করার জন্য বড় একটা সহযোগী। অনেক সময় অনেক ইমামকে দেখেছি বললে কয় সবই তো যাই বলে যাই তো সবই, আল্লাহ রবি তো পুরো ত্রিশ পড়ালে হাতের ছিলেন, কিন্তু এটা করতে পারে কি মনে করেছেন অনেক সময় ইমাম আবানি কর রহমাতুল্লাহ আলাইহি থেকে বোঝাটাও উচিত। আবানিকার অনেক কথা ফকিহ মানুষের কথা বিজ্ঞ মানুষের কথা অনেক সময় বোঝাটাও উচিত, যাই না কিভাবে বুঝেছে এটা অন্য বুঝতে হতে পারে, কেউ যদি মনে করে জানে এটাই পড়তে অন্য করা যাবে না, তাহলে নিঃসন্দেহ এটা তাহলে ইয়ে হতে পারে অন্যায় বাবাকে হতে পারে, কেউ নর্মাল যদি করে সুন্দর মনে করে তবে সুন্দরকে মাখানো করে দিলে মানে ওনার কথা দ্বারা এই বুঝলেন যে সুন্দরটাই মাখানো হয়ে গেল, এটা উল্টো বুঝে হলো আমার মনে হয়, আল্লাহ ভালো জানে, কারণ একজন ইমাম কখনই সুন্নতের পরিপন্থী কথাকে এইভাবে বলতে পারেন না, এটাই আমাদের বিশ্বাস এবং অগাধ বিশ্বাস আমাদের। আল্লাহ যদি ইমামদের জীবনী পড়েন আপনার মাথা খারাপ হয়ে যাবে, কি ধরনের ওরা সুন্নতকে পাওয়ার জন্য জানার জন্য আমল করার জন্য প্রচারের জন্য মানে কি তাদের ভূমিকা আর কি তাদের কষ্ট, এটা আমরা ক্ষমাই করতে পারি না, সহজে সহজে পাচ্ছি আমরা এটা উল্টো পাল্টা বুঝে বুঝে থাকতেছি। ফলে নজর পরে আল্লাহ নবী সালাম ফেরার পরে সাধারণত অনেক সময় আল্লাহ নবী খুতবার মধ্যেই কিন্তু কোন জায়গায় যদি জেহাদের জন্য সৈনিক পাঠাবে এই হতো বলতেন, নওয়াজ শেষে অমুক দল অমুক জায়গায় যাবে অমুক জায়গায় যাবে, এই নওয়াজের মধ্যেই বলে এই খুতবার মধ্যে এটা যদি নওয়াজেরই অংশ হতো এই সমস্ত, এই জন্য নওয়াজের অংশ ভাবাটা অত্যন্ত অন্যায়, যার কারণে আমরা অনেক মাসলা মাসের উল্টো পাল্টা বুঝে গেছি। সালাম ফেরার পরে আল্লাহ নবী সাধারণত বাড়িতে গিয়ে বা বাসাতে গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন, বাদাল জুমা কাবলা জুমা আল্লাহ নবী সরাসরি ঘর থেকে এসে মেম্বার রাখতেন, সাধারণত আল্লাহ নবী সুন্নত নামাজ নফল নামাজের আগে পড়ছি বাড়িতে পড়তেন ঘরে পড়তেন, একামত হলে আল্লাহ নবী মসজিদে ঢুকতেন সরাসরি নামাজ করতেন, আজান হলে আল্লাহ নবী সরাসরি মেম্বারে বসলে আজান হতো, এবং আল্লাহ নবীর যুগে একটাই আজান হতো জুমা, আবুবকরের যুগে তাই হতো, ওমরের যুগেও তাই হতো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত উসমানের যুগে গিয়ে লোকজন যখন বেশি হলো বাজার ঘাট ব্যবসা বাণিজ্য অনেক কিছু ধান্দা বান্দা বেড়ে গেল মানুষের, নিয়ম চালানো এই জন্য আজও কোন কোন জায়গাতে এক আজানের উপর আজান হয় এমনও আছে, প্রয়োজন দুই আজান দেওয়া যায় গেছে বা দেওয়াটা ভালো মানুষজন বুঝবে যে হ্যাঁ কারণ মানুষ ব্যস্ত। তবে আল্লাহ নবী উম্মতের জন্য কি বলছেন, যদি কেউ জুমার পরে নামাজ পড়তে চায় তাহলে চার রাখার জন্য নামাজ পড়ে, তাই রাখা চার রাখা, আল্লাহ নবী ঘরে পড়তে দুই রাখা, আর কে পড়তে চাইলে চার একা করতে বলছেন। এই জন্য আবদুল্লাহ ইবনে ওমর সাহাবি মসজিদে পড়লে চার একা করতেন আর ঘরে গিয়ে পড়লে দুই একা করতেন, আল্লাহ নবী দেখেছেন ঘরে দুই একা করে আর করতে বলছে চার রাকাত, এটা একটা উনার দুই হাদিসের উপরে একটা আমল করেছেন, যেটা হাদিসকে ই দিয়েছেন, তদবীর দিয়েছেন, ওই সম্মতি করে দিয়ে আর কি বলে ওটাকে অনেক সময় যেন আমরা বুঝি না বুঝি, অনেক সময় আবার এমনও হতে পারে যে চার রাকাত মসজিদেই হলে মসজিদে মানে পড়লে চার রাকাত করতে হবে এমন কথা না, আর বাইরে পড়লে দুই রাকাত করতে এমন কথা না, কারণ আল্লাহ নবী সাধারণত মানুষের সুন্দর তখন বাড়িতে করে উত্তম বলেছে, আর যে পড়বে সে চার রাকাত পড়ে মসজিদের কথা বলে না, আম হাদিসে বাড়িতেই পড়ার উৎসাহিত করেছে, এই জন্য বাইরে গিয়ে পড়লে আমি চার পড়বো না দুই পড়বো এমন কথা না, ঠিক আছে, এই জন্য মসজিদেই হোক বাড়িতে হোক দুই রাকাত, তবে সবসময় মনে রাখবেন আবারও আপনাকে বলছি সুন্নত নফল নামাজ দুই রাকাত করে পড়া এটাই হলো উত্তম, বিশেষ করে রাতে তো দুই রাকাত করে চার রাকাত কোনো নেই, তবে দিনের সুন্নত নামাজ জোহরের আগে চার রাকাত আছে, আসরের আগে চার রাকাত বা জোহরের পরে কেউ চার দুই রাকাত করে পড়াটাই উত্তম, তবে চার দিন কেউ পড়ে যায় না তাহলে দুই রাকাত চার রাকাত। আবার কোন হাদিসে এমন আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবি মসজিদে চার রাকাত পড়েছেন বাইরে থেকে আবার দুই রাকাত পড়েছেন, কোন কোন মহাদেশ গ্রামে হাদিসটাকে হাসান বলেছেন মানে আমল করেছেন, এখান থেকে প্রমাণিত হয় যে উর্ধ্বে ছয় রাকাত আর নিম্নে দুই রাকাত বাড়ার জন্য এটা হলো সুন্নত, বাকি আপনি নকল আল্লাহ করে পড়তে থাকেন, জুমার দিনে বিশেষ করে ইমামের সামনে গিয়ে বসা, তাড়াতাড়ি করে সকাল সকাল যাওয়া, কাউরে খাওয়া না পড়া অনেক সময়, তবে যদি সামনে জায়গা থাকে যাওয়ার জন্য, মানে তারপরে কোন পাথর ফিকা ফিকি না করা, কথা না বলা, আল্লাহ নবী এমনও বলছেন কেউ যদি কাউকে ভাইকে বলে এই চুপ করো তাহলে ফাটাত লাগা, সে অনর্থক কাজ করলো, যে অনর্থক কাজ করবে সে দেখি থেকে মারণ হয়ে যাবে, তো এই যে জুমার দিনকে কেন্দ্র করে জুমার বলছিলাম যে বৈশিষ্ট্য, আমাদের একটা ক্যাসেটও আছে জুমার দিনের বৈশিষ্ট্য, সমস্ত ক্যাসেট একটু পুরাটা আসে না একটু গড়বড় করছে আর কি, যারা ই করছে রেকর্ডিং করছে, তো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ পঞ্চাশটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন জুমার দিনে জুমার নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী এই জুমার দিনকে গুরুত্ব দিয়েছেন, এই জুমার দিনকে কেন্দ্র করে যে সুন্নতগুলি আল্লাহ নবী অবলম্বন করেছেন আমরা জানবো এবং সে মতো আমল করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে জুমার দিনকে জুমার নামাজকে এবং আগে পরে করেছেন ঠিক হুবহু যেন আমরা ওইভাবে করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের কাউকে প্রশ্ন থাকলে জি বলেন। এই দিনে যেটা বলছিলাম তাহাটা হয়তো বুঝতে একটু আমাদের অসম্পূর্ণ থাকতে পারে, শুরু হয়ে গেছে নামাজ আগে থেকে এই সময়তে, কারণ নামাজ করতে আসে একজন মানুষ জুমার দিনে সাধারণত সাহাবায়ে কেরাম মানে নাস্তা না খেয়ে আসতেন, তাহলে কখন আসতেন ঠিক না, তো একটা হারিসে এসেছে যে জুমার দিনে ওই মাকরুহ সময়টা নেই, নিষিদ্ধ যে সময়টা নেই জুমার দিনেই নেই, তাদের সময়ের জন্যই নেই, তো বলছিলাম যে কেন নাই ওটা একটা বোঝানোর জন্য বলছিলাম যে শয়তান আনন্দ পাইজন নির্দিষ্ট করে ওই সময় গিয়ে কেউ সেজদা করে নামাজ পড়ে, তো মনে করে ঠিক নামাজ আমি এখন আমাকে সেজদা করতেছে, কিন্তু এর আগে সকাল থেকে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়তে আছে মানুষজন, তা আপনি যখনই আসেন তখনই নামাজ শুরু করেন, ঠিক আছে, সূর্য উঠলেও উঠতেছে মানুষ, না উঠলেও উপরে থাকলেও পায়, উপরে থাকলেও না থাকলেও আগে পরে সবাই পড়তে আছে, তো বলছিলাম যে হতে পারে একটা কারণ এটাকে মানে ক্যান্সেল করে দেওয়া এগুলি কারণ হতে পারে এটা একটা, কিন্তু হাদিসে আছে এই দিনে ওই নিষিদ্ধ সময়টাই নেই। হ্যাঁ, বিশেষ করে আমাদের নবী আমাদের রাসূলের আগমনের পরে বা নবুয়ত রেসালাত প্রাপ্তর পরে জিনদের নিঃসন্দেহে নবী বা রাসূল আমাদের নবী, জিন ও ইনসানের নবী বা রাসূল আমাদের রাসূল, এই জন্য আমাদের যে শরীয়ত কোরআন সুন্নাহ হুবহু একই শরীয়ত হল জিনদের, এবং যাদের জিন সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে তারা ভালো জানেন যে আমরা ঠিক যেভাবে মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে ইসলাম ঠিক হুবহ এভাবে তারাও লেখাপড়া করে, অনেক সময় এমনও শোনা গেছে যে যে দেশে হয়তো রোদের নাই অনেক সময় মানুষ রূপ ধরে লেখাপড়া করে, বাকি থাকলো আগে আগে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন তারা জিন ও ইনসানের সবার জন্য এসেছেন কি না, এসেছেন কিনা বা জিনদের আলাদা কোন নবী ছিল কিনা এই মুহূর্তে আমি উত্তর দিতে পারছি না, জানার পর ইনশাআল্লাহ আপনাকে বলার চেষ্টা করবো। গোবর খেলো, কয়লা, হাত, এটুকুই পাওয়া যায়, এটুকুই পাওয়া যায় যে আল্লাহ নবীর কাছে জিন্দা এসে অভিযোগ করলেন যে আমাদের খাওয়া দাওয়া নষ্ট করে। মানে অনেকেই গোবর টোবর বা কয়লা হাত দিয়ে স্টিনজা বা স্টেজ মার যেটা বলে পেশাব পায়খানা করে পরিষ্কার, এতে ওদের খাওয়াটা অপবিত্র হয়ে যায়, খেতে পারে না। তাহলে আমি বললেন তোমাদের ভাইদের এটা খাদ্য, তাই তোমরা এটা দিয়ে। এখান থেকে বোঝা যায় যে খাদ্যের ব্যাপারে তাদের একটা ভিন্ন। হাত আমরা খেতে পারি ঠিক কিনা, কয়লা খাই ওরা, কয়লা তো আমাদের জন্য খাদ্য না, ওদের জন্য খাদ্য দুর্বল যেটা। তো এরকম এই হাসি দ্বারা পাওয়া যায় কিছুটা ভিন্নতা আছে। তাছাড়া আরো বিস্তারিত অন্য কোন এমন কোন আলোচনা পাওয়া যায় না যে ওদের শরীয়তের জন্য নামাজ ওদের আলাদা বা এসে এমন কিছু বোঝা যায় না, সবকিছুই। তাছাড়া এটাতে কিছু ভিন্নতা পাওয়া যায় যে এখানে কিছু প্রশ্ন। বাচ্চার আকিকার দিন চারটা কাজ করা দরকার, সাত দিনের দিন আকিকা করাই শূন্য সম্মত, এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত। বাকি চোদ্দ এবং একুশের হাদিস সহি না। তারপরও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এর আমল পাওয়া যায়, সেজন্য ওলামারা বলেছে যে সম্ভব না হয় তাহলে চোদ্দ বা একুশে করবে, তারপরে নির্দিষ্ট আর কোনো দিন নাই, যেদিনই সুযোগ হবে বা সম্ভব হবে সেদিনই করবে। তো সাত দিনের দিন একটা নাম রাখা, মনে রাখবেন নাম রাখা কিন্তু বাবার দায়িত্ব, বাবার উপরে চারটা কাজ। প্রথমে তার নাম নির্বাচন করে, অনেক সময় শ্বশুর বাড়ির অমুক বাড়ি তোমার বাড়ি দিয়ে অজুহাতে বিভিন্ন ছোট খন্ড নাম না, আপনি বাবা আপনার নাম দিয়ে তার নাম কেমতের দিন এই যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন ইকবাল বা বিভিন্ন নাম, একটা নাম বলবে, আপনি এমন একটা নাম বলবেন যে আপনার নামের সঙ্গে আপনার ছেলের নামটা একটা অযথা খারাপ নাম উচ্চারণ হবে, এবং নামের একটা প্রভাব পড়ে, ভালো নামের ভালো প্রভাব পড়ে, খারাপ নামের খারাপ প্রভাব পড়ে। এই জন্য ভালো নাম রাখা, এটা ভালো নাম নির্বাচন করে করা। দুই নম্বরে আকিকা করা, ওই যে আকিকা করবে আঙ্গিটা কি, ওই বাচ্চার নাম পক্ষ থেকে আকিকা। আমরা যেমন কুরবানি করি যে আল্লাহ মনে করেন সাইফুদ্দিন বেলালের পক্ষ থেকে এই কুরবানি কবুল করো, বাঙালি বলি আমরা, বা আমার পক্ষ থেকে কুরবানি করবো, বলবো বাচ্চা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বা আমার ছেলে আব্দুল্লাহর পক্ষ থেকে কুরবানি কবুল করো, বিসমিল্লাহ আল্লাহ করবে, যে তার পক্ষে সে যেন কুরবানি করল এই আকিকা করা। তিন নম্বর কাজ হল মাথার চুল না করা। এবার আল্লাহ বলছেন আমি তুল আদা, এই কষ্টদায়ক জিনিস থেকে দূর করে দাও, মানে এই চুলটা পেট থেকে যে চুলটা নিয়ে আসে বাচ্চা মার পেট থেকে, এটা বাচ্চার জন্য কষ্টদায়ক। কি কষ্টদায়ক, অনেক সময় দেখেন চুল থাকার কারণে বাচ্চার মাথা দিটা স্কিনটা একটু স্যাঁচা স্যাঁচা থাকে, তাই কি না? এটা হয়তো তার জন্য ওই ছোট বাচ্চার জন্য, এমনি আমার অনেক মানুষ আছে বড় চুল ধারণ করতে পারে না, হ্যাঁ তার জন্য হয়তো চুলটা বা বিভিন্ন মানে কষ্টদায়ক একে দূর করো, তাহলে এই চুল কাটতে হবে। চার নম্বরে কাজ হলো এই চুল কাটার পরে মাথার মধ্যে জাফরান মেখে দেওয়া। জাহেলিয়াতের যুগে আকিকা দিত, জবাই করে ওই রক্ত মাথায় দিত, বাচ্চাকে পুরো মাথা ধরে শরীর আর বস্ত্রটা নিয়ে কাবা ঘরে ঝুলাই দিত, ওরাও কিন্তু কুরবানি করতো কাবা ঘরে ছেলে, এবং সাহাবা এখানে প্রস্তাবও হয়তো রেখেছিলেন যে আমার ওরকম পরিমাণ দেখলাম আমরা কি করলাম,